লীলা করব বিপ্রলম ভরসে। বিপ্রমহেশ্বর এইটা লীলা করব যে তোমাকে আমি বনে পাঠিয়ে দিব, বলে দিব ওখানেতে এই সীতা ধূপ তিনি রাবণের কাছে ছিলেন, আমি আর এই সীতাকে গ্রহণ করব না, তাহার চরিত্র কিরকম আমি আর জানি না, এই জন্য তাকে এখান থেকে আমি বনে পাঠিয়ে দিব। আর তুমি বিলাপ করতে ক্রন্দন করতে 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 বিরহেতে মূর্ছিত হয়ে যাবে, কোন রকম ভাবে বাল্মীকির আশ্রমে তুমি আশ্রয় দিবে, সেই সময় তোমার দুটি পুত্র হবে আর আমার বিরহেতে কাঁদবে, আর আমি কি করব, আমি রাজভবনেতে থাকব, আর আমি কি করব, দিন রাত তোমার বিরহেতে ছটফট ছটফট করব। তুমি কি করবে, বনেতে থাকলে থাকবে তুমি, কিন্তু তোমার কাছে দুটি পুত্র থাকবে আর বাল্মীকি তোমার পিতা মতন থাকবেন, তোমার দুঃখটা কিছু ওদের সঙ্গে বলে দিয়ে আর ছেলেকে লালন পালন করে দিয়ে তোমার দুঃখটা কিছু লাভ করে দিতে পারো, কিন্তু আমি এই রাজভবনেতে থেকে এমন কোন লোক থাকবে না যাহাকে আমার এই দুঃখটা একটু আমি বাঁচতে, আমার দুঃখ হালকা হবে, আমি ভিতরে ভিতরে পুড়ে পুড়ে বিরহেতে আমি তিলে তিলে তিলেতে আমি ছটফট ছটফট করব, আমার এই হৃদয় ভাব কেউ আমি দিতে পারব না। সেই সময়তে আমি স্বর্ণ সীতার করব, স্বর্ণ সীতাকে তোমার পূজা করব। উনি বলেন যে তুমি আমার পূজা কর, আমাকে ঘর থেকে বাহার করে আবার তুমি আমার পূজা করবে, এটা পূজা কি রকম হবে? তিনি বলিয়েছে দেখো এরকম লীলা হবে, আমি বশিষ্ঠকে বলবো গুরুদেব আমি যজ্ঞ করতে চাই, সীতা ছাড়া আমি থাকতে পারি না, আমার মনটা কোন রকম হয়তো একটা এই দিকে দিকে লেগে যায়, যেন একটু যজ্ঞটা করিয়ে দেন আপনি, নয়তো আমি ভুলতে পারছি না, তাকে কেউ ভুলে তো যাই। তিনি বলে তুমি যজ্ঞ করতে পারো না। কেন যজ্ঞ করতে পারবো না? তো যজ্ঞ এই জন্য তুমি করতে পারবে না যে তুমি সীতাকে তাহলে নিয়ে আসো, তাহলে সীতাকে তোমার বাম দিকে রেখে দিয়ে যজ্ঞ করানো যাবে। বলে সীতাকে তো আমি আনতে পারি না, তো না তুমি যজ্ঞ করতে পারো না, তাহলে না না গুরুদেব আমি এমন কোনো ব্যবস্থাপন যাতে আমি যজ্ঞ করতে পারি। তখন তিনি বললেন আচ্ছা একটি কাজ করো, তোমার বাবার দশরথ মহারাজের 360 স্ত্রী ছিল, তো তুমি না হয় আর একটি বিবাহ করলো, কোন কন্যার ঘাটা হবে না, তুমি ইচ্ছা করলে তোমার কাছে হাজার হাজার মেয়ের আসবে, তো তুমি বিবাহটা করো। না আমি বিবাহ সীতা ছাড়া বিবাহ করবো না। আচ্ছা তো তুমি সীতার সঙ্গে বিবাহ করবো না আর যজ্ঞ করবো, তাহলে তুমি যজ্ঞ করবো না? না না গুরুদেব একটু কোনো ব্যবস্থা আপনি করুন যাতে আমি যোগ্য, না তো আমি সীতাকে ভুলতে পারছি না। তখন তিনি বললেন যে আচ্ছা তাহলে একটি কাজ করো, তুমি একটা স্বর্ণের সীতা করো, আর সেই স্বর্ণ সীতাকে তোমার বাঙ্গে বসিয়ে দিয়ে আর যজ্ঞ তুমি সম্পাদন করো। আচ্ছা তাহলে তখন রামচন্দ্র সীতা স্বর্ণ সীতা নির্মাণ করে দিয়ে আর ওইখানে তাহাকে নিয়ে আর যজ্ঞ সম্পাদন করেছে। যখন এই যজ্ঞ সম্পাদন নমেশারণ্যে দেব তিনি এই যজ্ঞ করেন, সেই সময়তে দিন বেলাতে সকাল বেলা যজ্ঞ হওয়ার পর দুপুর বেলা যে অবকাশ হয় সেইখানেতে পুরাণ ইত্যাদি পাঠ হতো, বেদ পাঠ হতো আর অন্য সবগুলি কীর্তন গান ইত্যাদি হতো। ওই সময়তে বাল্মীকির দুজন শিষ্য লও আর কুশ সীতার পুত্র দুজন বিনা বাদন করতে 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 বাল্মীকির ইচ্ছাতে রামায়ণ গান করছে, যে বাল্মীকি রামচন্দ্রের আবির্ভাবের পরে তার এইসব লীলা হয় না, ওর পূর্বেই তিনি সমস্ত বাল্মীকি রামায়ণ রচনা করে দিয়েছেন, সেই রামায়ণকে সুন্দর গলায়তে পাঠ করছে। তাদের বয়স হচ্ছে 8-10 বছরের যমজ ছেলে, রামচন্দ্রের ছেলে, সীতার গর্ভ থেকে উৎপন্ন, রামচন্দ্র থেকেও বেশি সুন্দর, আর কিশোর অবস্থা, গলা কিরকম কোকিলকে মাত করে দিতে পারে, আর এরকম অদ্ভুত চেহারা, আর গলাও সে এরকম সুন্দর, বিনা বাদন করতে 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 আর ছাত্র বেশিতে আর তারা সেইখানে উপস্থিত হলো। বললো সব যে আমরা রামায়ণ গান করবো, আচ্ছা তো করো। যখন রামায়ণ গান করতে আরম্ভ করে তখন কৌশিল্যার চোখ থেকে ঝরঝর করে জল, কয়ে কয়ে সুমাত্রা থেকে জল, রামচন্দ্রকান্তে লাগলেন যখন বনবাসে যখন প্রসঙ্গ যখন তারা বলতে লাগলো সব সভা একবারে স্তব্ধ হয়ে গেল। রামচন্দ্র বললেন, এই ছেলেরা কারা, এ তো জিজ্ঞাসা কর তো লক্ষণ। আর একটি কাজ কর, এদেরকে একটা কিছু উপহার দিতে হবে, সোনা থাল ভরে অসরফি দিয়ে সুন্দর সুন্দর বস্ত্র দিয়ে এদেরকে দাও। আর জিজ্ঞাসা করেছে তো তোমার বাপ মায়ের নাম কি, কোথায় থাকো তোমরা। তখন যখন গান সমাপ্ত হয়ে গেল তখন লক্ষণ রামচন্দ্রের আদেশেতে ওই থাল ভরে দিয়ে স্বর্ণ নিয়ে গিয়ে তার তার কাছে উপস্থিত হলেন। বলি বাবা তোমরা কার ছেলে, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি। তখন ল বলল, আমরা তো মনে করতেছিলাম যে আপনি রাজার ভাই, বিদ্বান ব্যক্তি, আপনার ধর্মের কিছু জ্ঞান আছে, কিন্তু আমরা দেখি যে আপনার ধর্মে তো কোনো জ্ঞান নেই। কোথায় লক্ষণ কত বছরের, তখন তাহার বয়স কত, বয়স 11,000 বছর থেকে বছর, আর এই ছোট ছেলে বলি আপনার ধর্মের জ্ঞান নেই। আমরা হচ্ছি ব্রহ্মচারী, আমরা ব্রহ্মচারীদের মাতা পিতার আপনি জিজ্ঞাসা করছেন না, আপনি আমাদের গুরুর নাম জিজ্ঞাসা করতে পারতেন, আমাদের মাতা পিতার কোনো পরিচয় এখন নাই। এখন আমাদের ব্রহ্মচারী হয়তো মাতা পিতা তাহাদের এই সবগুলি জ্ঞান আছে, বলে তোমার বাবার নাম কি, তো অমুক জানা বলে দিবে কি অমুক লোক বলবে, গুরুদেবকে বলবে না যে আমার গুরুদেব অমুক, নিত্য লীলা প্রবিষ্ণ উষ্ণু পাশ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, অথবা পরম পূজ্যপাদ ওম বিষ্ণু পার্শ্বী শ্রীমদ ভক্তি বেদান্ত বামন, এই সব গুলি তারা বলবে না, বলবে মাতা পিতার নাম নিয়ে। তারা বলল বলার সঙ্গে সঙ্গে লক্ষণের মাথা হেট হয়ে গেল, মহাতত্ত্ব জ্ঞানী এরা সব গুলি। তারপরে সোনাটা নিয়ে এসে তাদেরকে দিতে আসলেন। তখন তারা বলে যে এই স্বর্ণ থেকে আমাদের কি প্রয়োজন, আমাদের গুরু আশ্রমেতে প্রচুর ফল আছে, আম আছে, মরুদ আছে, কলা আছে, আর সেখানে গঙ্গা নদী প্রবাহিত আছেন গোমতী, সেখানে আমরা চুল্লুতে করে দিয়ে জল পান করে নি, আমাদের এই সোনা কি দরকার, এইটি আপনি রামচন্দ্র জি আছেন উনাকে দেন, আমাদের কোনো প্রয়োজন নেই। তখন লক্ষণ অবাক হয়ে গেলেন, রামচন্দ্র কাছে গেলে বলছে সে এরা তো যেরকম সুন্দর সুখান্ত গুণী, আবার এরকম তত্ত্বজ্ঞান পরিপূর্ণ, পরম বৈরাগ্যমান তারা, আমি যদি হতাম না তখন কি করতাম, নবীন তুমি এই টাকা গুলি নিয়ে এলো, আমাদের মধ্যে অনেকে আছে সন্ন্যাসী হয়েও অর্থ ত্যাগ করতে পারে না, বৈরাগ্য না, যেখানে ভক্তি থাকবে সেখানে বৈরাগ্য নিচ্ছে তার পিছে পিছে থাকবে, ভক্তি হবে আর বৈরাগ্য হবে না, এই সম্ভব হবে না। মহাপ্রভু ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখে তুষ্ট হন গৌর ভগবান, যদি প্রণে রাখতে চাও গৌরাঙ্গের সনে, তবে ছোট হরিদাসের কথা থাকে যেন মনে। আজকাল আমরা মনে করতে পারছি না, এই জন্য মহা মুশকিল, আমরা আজকাল ব্রহ্মচারী সনে শুয়ে হয়েছি, কোন মেয়ে লোকে ধনী দেখে বিধবা বলবে যে মা তুমি আমার আজ থেকে মা, আমি তোমার ধর্মপুত্র। যদি আর বয়স্ক যদি সম্বয়স, তাহলে বোনের নাতা পর তাদের সঙ্গে সম্বন্ধ করে দিবে, এটা আমাদের এই সবগুলি ভক্তির বিচার নহে। কোথায় ঘর বার ছেড়ে দিয়ে মহাপ্রভু আমরা ভজন করতে এসেছি, আর কোথায় আবার নতুন করে মা পাতব, কোথাও ভাই পাতব, কোথাও পিতা পাতব, এটা আমাদের উচিত নহে। এই সবগুলি সাবধান থাকলে ভক্তি তাহলে উচিতই হবে না। এই জন্য ভক্তি খুব সুদুর্লভ, কোটি কোটি জনের মধ্যে একজনের শুদ্ধ ভক্তি হয়, নাম করলেই শুধু হয়ে যাবে না, কীর্তন করলেই শুধু হয়ে যাবে না, ভক্তি অত সহজ না। তাতে হবে কিছু ধন সম্পত্তি পাওয়া যাবে, কিন্তু কৃষ্ণ প্রেম ব্রজ প্রেম এইসবগুলি পাওয়া মহা মুশকিল। তাই রামচন্দ্র তিনি বললেন বাল্মীকিকে ডাকলেন, বাল্মীকি আমার মনে হচ্ছে যে এই ছেলেগুলি দেখতে আমার মতো, আমার যদি ছেলে হতো এখন তাহলে আমার মতো এর মতন হতো, মনে যে সীতা কোথাও এইখানে নিকটে আছে, আমি শুনেছিলাম যে আপনার আশ্রমে আছে, তো যদি হয় তাহলে সীতা দেবীকে একটু ডেকে নিয়ে আসুন এখানে, আর একটু প্রমাণ, আমি জানি যে সীতা দেবী পরম পবিত্র, কিন্তু লোকের মূর্খ লোকের, এই জন্য আমি তাহাকে প্রত্যাগ করেছি। সীতাকে আমি হৃদয় থেকে প্রত্যাগ করি নাই। রাজা একটি রানীকে কোন কর্তব্য ক্ষেত্রে প্রত্যাগ করেছে, রাম সীতাকে কোনদিন প্রত্যাগ করতে পারে না। তারপরে রামচন্দ্র বললেন যে উনাকে ডেকে নিয়ে আস। এদিকে লবকুশ বাড়িতে ফিরেছে, মা তাহাদের জন্য প্রতীক্ষা করছে। আজকে দেরি বিলম্ব কেন হলো, আমার ছেলেরা আসলো না, এই জন্য ওই কখনো বাড়ির আশ্রমের ভিতরে যাচ্ছে, কখনো বাইরে যাচ্ছে। করতে করতে সন্ধ্যার সময় লক্ষ ওই দুজন লবকুশ ফিরেছে, দেখে তাহাদেরকে মস্তক সঙ্গে আর দুজনকে নিজের কোলেতে বসিয়েছে। বাবা আজকে অনেক বিলম্ব হয়ে গেল, কেন বিলম্ব হলো তোমার? মা আজকে একটি রাজা এখানে এসেছে রাম বলে, তো আজ যজ্ঞ করছে, আজকে ওইখানে আমরা রামায়ণ গান করছি, সারাস ওখানকার যত সমুদায় লোক সব স্তব্ধ হয়ে শুনছে, কেউ কানছে, আর লাখ লাখ লোক ওখানেতে দাঁড়িয়ে এসে সব শুনছে। আর ওইখানে কিন্তু মা আর একটা জিনিস আমি দেখলাম, যে ঠিক অবিকল তোমার মতন একটা সোনার মূর্তি ওখানে রাখা ছিল রামের বাম দিকে। যদি তুমি ওখানে থাকতে বসে না, কেউ চিনতে পারে না যে তুমি অসল না ওই অসল, কিন্তু তুমি শুধু কথা বলছো, তা কথা বলে নাই। ওইখানে আমি দেখে আমার চিত্ত মুগ্ধ হয়ে গেল। মা আমি বুঝতে পারলাম যে সে তোমার মতন রূপ ওখানে কেন ওখানে বসানো আছে। এই শুনবার সঙ্গে সঙ্গে সীতা দেবী ক্রন্দন করতে লাগল, সত্যি সত্যি রাম আমাকে প্রত্যাগ করতে পারেন নাই, রাজা রানীকে কোন কর্তব্যের ক্ষেত্রে প্রত্যাগ করেছে। এই জন্য সীতা দেবী কানতে লাগলেন, কিন্তু লব আর কুশ কি বুঝবে যে কেন কানছেন? এই আমার বাপ, আমার বাপ আমার মাকে প্রত্যাগ করে দিয়েছে, আর এই জন্য এরা কিছু বুঝতে পারলো না। তখন নিজে তাহার উত্তর ইয়েতে সীতা দেবী জল অশ্রু মোচন করতে লাগলেন, আর তিনি আরো কাঁদতে লাগলেন। তারপরে সীতা দেবী আর কিছু বলেন নাই, ওরাও কিছু রহস্য কিছু বুঝতে পারেন নাই। তারপরে বাল্মীকি ঋষি এসে বললেন যে কালকে আপনাকে রামচন্দ্র ডেকেছেন, আপনি কি যাবেন, তুমি কি যাবে? তখন তিনি বললেন যে আপনি এখন আপনার কন্যা, আপনি যদি বলেন তাহলে যাব, আর নয়তো আমার যাওয়ার কোনো দরকার নাই। তিনি বললেন যে আমার বিচারেতে একবার যাওয়া উচিত, অতএব তুমি চলো, আর আমি আমার রামায়ণে তো এইরকম লিখেছি, অতএব এটা ঘটনা হবেই, এটাকে কেউ রোধ করতে পারবে না, এই জন্য তোমার চলা ভালো। পরের দিনেতে আগে আগে বাল্মীকি ঋষি, তার পিছনেতে সীতা, তার দুই হাত ধরে আঙ্গুল ধরে ল আর কুশ ওই সভাতে পৌঁছলেন। লক্ষ লক্ষ লোক সীতা দেবীকে দর্শন করে আর একবার স্তব্ধ, কি হবে দেখে যাই কি করা যায়। যখন সীতা দেবী ওখানে পৌঁছলেন, তখন রাম সিংহাসন থেকে উঠে বললেন, সীতে আমি জানি যে তুমি পরম পবিত্র, কিন্তু লোক সমাজের জন্য আমাকে বাধ্য হয়ে তোমাকে প্রত্যাগ করতে হয়েছে। আমার ইচ্ছা যে এখানে বাল্মীকি বশিষ্ঠ আর সব ঋষি মহর্ষি সব আছে, সব দেবতাগণ আছেন, তার মধ্যে আপনি কিছু প্রমাণ দেন যে আপনি পবিত্র। সীতা বললেন যে তাহলে এখনো অভি কিছু বাকি আছে প্রমাণের? আচ্ছা তা আমি শেষ প্রমাণ দিচ্ছি। তাই কি প্রমাণ দিলেন? বললেন আমি কায় মন বাক্যে দে রামচন্দ্র ছাড়া জানি না, যদি তাহলে হে ধাত্রী দেবী তুমি আমার মা, তুমি বিদীর্ণ হয়ে যাও আর আমি তোমার মধ্যে প্রবেশ করে যাই। এই তিনবার উচ্চারণ যখনই করেছেন পৃথিবী বিদীর্ণ হয়ে গেল, আর ধাত্রী দেবী তিনি লক্ষ্মী রূপেতে সেখানেতে উপস্থিত হয়ে সিংহাসন প্রকটিত হয়েছে, আর সীতা দেবীকে কোলে টেনে নিয়ে আর এক মুহূর্তের মধ্যে লোকের দেখতে দেখতে বন্ধ হয়ে গেল, আর সীতা তিনি পাতাল প্রবেশ করলেন। রামচন্দ্র হাহাকার করে উঠলেন, লোক কুশ কানতে লাগলেন, সব লোক একবারে লোক সমাজ কানতে লাগলো। রামচন্দ্র ধনুষ উঠিয়ে বললেন, দেখো তুমি আমার শাশুড়ি, যদি আমার মেয়েকে যদি না দাও তাহলে সমুদ্রকে এক বানেতে যেরকম শুকিয়ে দিয়েছিলাম আমি তোমাকেও বিদীর্ণ করে দেব, তোমার এখানে কোনো পাতা থাকবে না, আমার সীতা দেবীকে এক্ষণি দাও। তখন বাল্মীকি এসে উপস্থিত হলে বললেন, এইরকমই আপনার লীলা হবার কথা, আপনি আর উল্টপুল্ট করতে পারবেন না, এখন আপনি শান্ত হন, ছেলেদেরকে পালন পোষণ করুন, আর তারপরে আপনাকে আবার শীঘ্রই যেতে হবে আপনার অযোধ্যা ধাম, এই জন্য আর আপনাকে বিশেষ কুশ করতে হবে না। তো এইরকম হতে বিবাহের লীলা শেষে তার হয়েছিল। সীতা দেবীর মূর্তি তিনি পূজা করেছিলেন, ওই সীতা দেবীকে এইখানে এই কথাটা বলছেন যে আমি তোমার স্বর্ণ সীতা পূজা করেছিলাম, এবার আমি কি করব, এবার আমি মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু রূপেতে অবতীর্ণ হব এই ধন্য কলি, আর আমি অবতীর্ণ হয়ে করব কি, তোমাকে ঘরে রাখব, আর আমি সন্ন্যাস হয়ে নিজেই ঘর ছেড়ে দিব, পূর্বে তোমাকে ঘর থেকে বাহার করেছিলাম, এবার আমি নিজেই ঘর থেকে বাহার করে যাব, আর আমার বিরহেতে তুমি কান্দবে ঘরে বসে, আর আমি বাহিরে যে হা রাধে হা কৃষ্ণ করে আমি কান্দব, আর তুমি আমার এই প্রতিমা তুমি করে দিয়ে নিমাই, আর তুমি তুমি আমার পূজা করবে, আমি পূজা করেছিলাম যেরকম স্বর্ণ সীতা, তুমি নিম্ন বৃক্ষের প্রতিমা করে দিয়ে তুমি আমার গৌরাঙ্গে তুমি পূজা করবে, আর কিরকম পূজা করবে জগৎ লোক স্তম্ভিত হয়ে যাবে। এই বিষ্ণুপ্রিয়া দেবীকে ওই এই সীতাজি বিষ্ণুপ্রিয়া দেবী হয়েছেন, কিরকম অধৌর নেতৃত্বে চন্দন করতে করতে মহাপ্রভুর তিনি এই বিগ্রহ তিনি পূজা করতেন, বলি এইরকম হ্যাঁ তোমার এই প্রতিদান দেওয়ার জন্য আমি এইখানেতে অবতীর্ণ হব সচিনন্দন গৌর রূপেতে, আর তুমি হে সীতে তুমি এইখানেতে বিষ্ণুপ্রিয়া দেবী রূপে হবে, আর তারপরে আমি সন্ন্যাস নিয়ে সকলকে কামিয়ে দিয়ে চলে যাব ঘরের বাইরে, আর তুমি ঘরে ভিতরে আমার তুমি পূজা কর, এই জন্য তোমার প্রতি আমি তথাপি শোধন করতে পারবো না, কৃষ্ণ লীলাতে আমি সংশোধন করতে পারি নাই, তোমার ঋণ পুরা করতে পারি নাই, এই জন্য আমার জন্ম জন্মান্তরে কোনোদিন তোমার ঋণ আমি শোধ করতে পারবো না, কেন এই হচ্ছে বিপ্রলম্ব, এই বিপ্রলম্ব রসের মধ্যে এমন একটি আনন্দ রয়েছে, এমন একটি আনন্দ এটা সাধারণ লোকের বোধগম্য নয়, এই বিপ্রলম্বের মধ্যে মিলনের যাবতীয় সমস্ত ভাব এসে মাদানে শ্রীমতী রাধিকার সঙ্গে এইগুলি প্রকট, এটি বিয়োগেতে হয় না মিলনেতে হয়, এইটাকে প্রেম বৈচিত্র্য থেকে বহু উপরে মাদানের অবস্থা, যার মধ্যে বিপ্রলম্বের মিলনের মধ্যে বিপ্রলম্বেরও তাহার উপলব্ধি হয়, সেইটি আমাদের চৈতন্য মহাপ্রভু তিনি দেখিয়েছেন গম্ভীরা লীলাতে। অতএব শ্রী চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন তাহলে এই সব প্রেমের যে এই রহস্য বিপ্রলম্ব এবং মিলন এই সব কিছু জগতে সে প্রকাশিত হত। এখানে আরো একটি লীলা, চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এইখানে আসতেন, আর এই সময়তে তাহার একজন ভক্ত ছিল সদানন্দ বিপ্র, তাহার নাম সদানন্দ বিপ্র, কে ছিলেন মহাপ্রভু জন্মের সময়তে তিনি গিয়েছিলেন এইখানে তাহলে থাকতেন, উনি ছিলেন কে, রামচন্দ্র লীলার ওই যে নৌকাতে পার করিয়েছিলেন রাম লক্ষণ সীতাকে, গুহক চন্ডাল যাকে বলে সব নৌকা যে পার করত ওইটি, উনি কি করেছিলেন রামকে বললেন যে আমি তোমাকে পার করতে পারি না, কারণ আমি শুনেছি যে তোমার চরণে ধুলি লেগে একটি পাথর একটা মেয়ে হয়ে গেছিল গৌতমের স্ত্রী, আর যদি তুমি আমার নৌকাটাকে যদি ছুঁয়ে দাও আর যদি মেয়ে হয়ে যায়, আমার দুটি মেয়ে আছে আর একটি মেয়ে হয়ে যাবে আমি বিবাহ কিরকম দিব, আমার কাছে টাকা পয়সা নাই, আমি মহাবিভ্রাট হয়ে যাবে, আর আমার জীবিকা নৌকা দিয়ে চালাই, নৌকাটাই মেয়ে হয়ে গেল তাহলে আমি জীবিকা কিরকম করে চলে, মা বিভ্রাট অবস্থা হবে। আমি আপনার পায়ে ধুয়ে ভালো রকম রগড়ে ভুলগুলিকে বাহার করে নিয়ে তারপরে আমি একটা কাঠের পাড়াতে জল দেয়, যে আমার কাঠের পাড়াটা যদি মেয়ে না হয় তাহলে বুঝে মার নৌকা হবে না। কত ছল চাতুরি করে দিয়ে তার পায়ে খুব রগড়ে দিয়ে ধুয়ে দিয়ে নিয়ে নিয়েছি। তাহলে ব্রহ্মা যে বামন দেবের যে চরণামাত যে নিয়েছিলেন এইরকম রগড়ে নিয়েছিলেন কি না? তা থেকে কৌশল করে রামচন্দ্রের পায়ে ধুয়ে রগড়ে দিয়ে আর সেটি গ্রহণ করেছে। কত বড় জিনিস, যখন রামচন্দ্র পার করলেন, যখন সীতা দেবীকে পার করে গেলেন, তো রামচন্দ্র সীতা দেবীকে দিকে দেখেছেন, তাই সাজ আমার কাছে তো কিছু নাই, সীতা তোমার কাছে কিছু আঙুলিতে আঙ্গুঠি আছে, ও না হয় তো স্বর্ণ দিয়ে দৌকে। তখন সীতা দেবী বুঝে গেলেন, ওই বাহার করে দিয়ে যখন রামচন্দ্রকে দিলেন আর রামচন্দ্র ওকে দিতে দিতে লাগলেন, তখন ওই কেওট বলছে, কেওট মানে মাল্লাহকে আছে বলে নাবিক বলছে, দেখো তুমি আর আমি আমরা সমজাতীয় ভাই, আমি নৌকা পার করি তুমিও নৌকা পার করো, আমি এই গঙ্গাকে পার করাচ্ছি আর তুমি ভর সাগর পার করো, অত আমরা এক জাতি, তো তোমার কাছে আমি কি নিব, আমি তোমাকে গঙ্গা পার করিয়ে দিয়েছি আর তুমি আমাকে ভর সাগর পার করিয়ে দিও। এখানে আরো একটি কথা, এখানে ওই কি সারঙ্গ মুরারি
হরি বল হরি বল হরি বল
জয় জয় শ্রীরাধে জয় জয় শ্রীরাধে জয় জয় শ্রীরাধে গৌ প্রেমানন্দে হরি 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 বল। बंधु किसको ठग बतला रहे हैं? मधुपुरी में एक ठग रहता है, उसने मद्यशाला खोल रखी है, मद्य का विराट दुकान उसकी है, होलसेल वहीं से मधु बिकता है, मधु माने मदिरा बिकता है, उसका मालिक मधुपति है, मधुपति माने कृष्ण मधुपति, और तू वहीं से उड़ करके आया है, जरूर तुमने मधुपान किया। सामने जी कैसे कह रही हैं, मैंने तो मधुपान नहीं किया, जरूर आया, उसका लक्षण तो है ना, क्या किसी को समझाने और सांत्वना देने के लिए आना चाहिए तो वैसा वेश बना करके आना चाहिए, तुमको होश नहीं है ज्ञान नहीं है, ये कहां पर कैसी बात करनी चाहिए, कैसे चरण छूना चाहिए, अपवित्र होकर के आया है, अरे अपने गुल्फों में क्या लगाया गोफों में, तो मैं स्वामी जी कुछ नहीं लगाया, अरे लगाया नहीं मैं देखूं ये लाल जैसा रंग लगा हुआ है ये क्यों, ये जानते हो मैं बतलाऊं ये कहां से आया, हम लोगों की सौतोने के सन में उनके बस्तक्षल में जो कुमकुम था वो कृष्ण से मिली और वो माला मुरझा गई, किंतु उनका जो कुमकुम उसमें आया उसी पर तू बैठा, इसलिए ये तुम्हारे आ गए, और तुम फिर आता है हमारी उद्दीपना करने के लिए, तुम्हें देख करके हमें रोष और क्रोध था, तू यहां से जल्दी से चला जा, जिसका दूत ही ऐसा है तो वो कैसे होंगे? जदुओं की सभा में जब उनको पकड़ेंगे, जैसे किससे ये प्रेम करता है, उस समय ये जदु लोग उनसे प्रतिशोध लेंगे, इसलिए तुम जल्दी से चले जाओ। अंत में बीच का एक श्लोक कह करके अपना वक्तव्य समाप्त करूंगा। मृग विरूप कपंद्रम दिव्य दे लुप्त धर्म स्त्री में कृत विरूपा स्त्री जीत कामयानम बलिमपिम बलिमत्वा आवेश यह धंग छवतज तदल असत सौख्यम तत्कथा न। कहते हैं मृग विरूप कपिंद्रम, स्वामी जी हमारे प्रभु की निंदा कितने करती हैं आप, ऐसा नहीं कहना चाहिए। उन्होंने कौन सा ऐसा दोष किया? उन्होंने तो आपको छोड़ा नहीं, आपके प्रति बड़े अनुरक्त हैं, इसलिए उनसे संधि करना ही उचित मैं समझता हूं। उनसे संधि की लीजिए, उनसे मतभेद मत कीजिए, वो आपके अतिरिक्त और किसी को नहीं जानते। कहे तुम्हारे प्रभु का कुछ गुणगान करूं बतलाऊं? देखो उनकी बात छोड़ो, काले नाम के जितने हैं ऐसे ठग सब हैं, धूर्त होते हैं, किसी से प्रेम नहीं करते, सबसे नकली प्रेम करते हैं। ये काला उसी का एक प्रत्यक्ष उदाहरण है। दूसरा उदाहरण दूं, ये पिछले द्वापर में एक काला हुआ, वो दशरथ जी का पुत्र बन करके आया। उसने कहा मैं बड़ा भारी त्यागी हूं। उसने सबको छोड़ दिया, पिताजी को, मैया को, राज्य को, सबको, भाई को, सब छोड़ दिया। किंतु इतना बड़ा त्यागी जो अपने स्त्री को साथ में ले गया, उसको क्यों ले आया? अरे यदि साधु बनना है, त्यागी बनना है, तो उसे भी छोड़। तो उसे तो छोड़ा नहीं, उसे साथ में ले आया। अच्छा, खड़ाऊ पहनता था लकड़ी की, बड़ा त्यागी, जटाजूट बना लिया। अब धनुष की क्या जरूरत है, जब तुमने सबकी खुद छोड़ा तो धनुष भी साथ में। यहां आकर के उसने एक बंदर को मारा। ये बंदर कौन? बाली। मृगुरु कपिंद्रम दिव्यधे लुब्ध धर्मा। अरे जिस बंदर का मनुष्य आदमी मांस नहीं खाता, जिसे बहेलिया तक नहीं मारते, आज उस बंदर को इसने मारा। कौन? ये जो सर्वत्यागी बना हुआ है, किस लिए मारा? कहता है स्त्री जीत, मैं स्त्री जीत हूं, मैं जितेंद्रिय हूं, मुझे कुछ नहीं चाहिए। और ऐसा व्यक्ति बाली को मारा किस लिए? वो भी पेड़ के आड़ से मारा। मारने के बाद में बाली के पास में ही आए, कहे क्यों हमको मारा? अरे तुम एक कामी, वो एक कामी, उसकी स्त्री हमारे पास में थी और तुम्हारी स्त्री को हरण करके कोई ले गया, मारा क्यों हमें? अरे तुम सीधा साधा हमारे पास में आता, कहता जी हमारी स्त्री खो गई है, कोई लेकर के गया है, मैं रावण को पकड़ करके सीता जी के साथ में तुम्हारे यहां कर देता हूं। हमारे कांख के अंदर में बरसों तक पड़ा था, बड़ी मुश्किल से। वो एक बार सूर्य की पूजा कर रहे थे बाली जी, और वो रावण युद्ध करने के आ, युद्धम देही युद्धम देही, उसने ऐसे पकड़ लिया जैसे मच्छर पकड़ते हैं यहां पर बंद करके, और वो सूर्य को जल देता रहा। थोड़ी देर के बाद में कुछ बहुत दिन रहा, इसके बाद में वो दांतों से काटने लगा, नखों से उनको नोचने लगा। वो भूल गए जी इसके अंदर में कुछ है। उन्होंने देखा जैसे कोई कीड़ा काट रहा है, तो ऐसे ऐसे किया तो उड़ करके भागा रावण। उस रावण को मैं कहता था पकड़ करके ले आता सीता जी को साथ में, कौन सी बड़ी भारी बात है, तुम इसके पास में गया? राम ने कहा जे देखो, हमने इसे मिताली की है, हमने प्रतिज्ञा की हमारी स्त्री को खोज करके लाएगा और इसी स्त्री को मैं लौटा दूंगा। तो बतलाओ तो ये दोनों कामी, गोपी कह रही है देखो ये दोनों कामी स्त्री, और कहते हैं कि हम स्त्री जीत हैं। अरे सोचो देखो, एक सुरूप न खाई, अद्भुत राम का रूप देख करके मुग्ध हो गई। अरे क्यों नहीं, जब हिरणी तक मुग्ध हो जाती है, पशु पक्षी सभी मुग्ध हो जाते हैं, तो ये सुरूपनखा नाम की क्या चीज है, वो तो मुग्ध हो गई। जिसको नहीं कहना चाहिए उस बात को उसने कहा कि मैं आपसे प्रेम करती हूं, आप मुझे भार्या के रूप में मुझे ग्रहण कर लीजिए, मेरी जैसे सुंदरी पृथ्वी में कोई नहीं है और आपके जैसा सुंदर कोई विश्व में नहीं है, ये जोड़ी बड़ी अच्छी बैठेगी। उन्होंने उसका नाक कान काट लिया। क्यों? अरे तुम कहते हो जो मैं सबकी कामना पूर्ण करता हूं, तो कामना तो पूर्ण करे, तो उसका नाक कान क्यों काटा? वही कह रही है काला है ना, इसलिए काटा। मैं तो इसे शादी करूंगा नहीं, और संसार में विश्व में कोई भी इसका कुरूप देख करके इसके साथ में शादी नहीं करें, इसलिए कान काट लिया। और ना पहले बतलाओ, ऐसा ठग कोई और हो जगत में होगा? ऐसा क्रूवेल कोई होगा? ऐसा कोई नहीं होगा। इसलिए कालों की बात करते और सुनेगा भ्रमण क्यों करे? तेरे प्रभु की ऐसी ये काले हैं, उनकी महिमा और कुछ बतलाऊं? इसलिए हमारी संधि उनसे नहीं हो सकती। एक काला और था, कहते हैं कि सतयुग में आया, उसने अपना नाम रखा बामन। वो भिक्षा मांगने के लिए गया, कोई कमी नहीं थी फिर भी भिक्षा मांगने के लिए गया, और भिक्षा मांग करके क्या कहता है? कहता जी हमको 3 पग भूमि दो। उन्होंने कहा जी ले लो। तो जब लेने लगा तो कैसा किया? बड़ा भारी रूप धारण कर लिया एकदम, और 3 पग से सारी पृथ्वी, सारे भूमंडल, यहां तक कि सप्तलोक तक, पाताल लोक तक सभी ले लिया। तीसरे कदम के लिए कोई जगह नहीं रही, एक से पृथ्वी, दूसरे से समस्त ब्रह्मांड, और तीसरे के लिए जगह में नहीं मिली। वो बेचारा क्या करता कि हम ही को माप लो, अपने को भी दे दिया और उसको बांध लिया, और बांध करके गिरा करके नागपाश से कस लिया। वो तो प्रहलाद महाराज ये ब्रह्मा जी, अरे ये प्रभु ये क्या कर रहे, इसने सर्वस्व दे दिया और आप इसको बांध रहे हैं, बड़ी मुश्किल से छोड़ा। तो इस तरह से इनकी बात क्या कहें, ये तो कैसे हैं ये काले वाले कौवे हैं। कृष्ण का नाम कहीं नहीं लिया, काला काला सब कर रही हैं, कौवा का उपमा दिया, कृष्ण भी काले ये कौवा भी काला। कौवा भी स्त्रियों के सिर से खाने वाली चीजों को लेकर के उनको ठुकराता है, ऐसे ही ये उसी जिसका खाते हैं उसी को ठुकराते हैं, एक फूल से दूसरे फूल पर चलते हैं। इस तरह से तरह तरह सी भावनाएं करते हुए, कभी क्रोध से कभी रोष से इन बातों को कह रही। आज समय अधिक हो गया आप लोगों के लिए भी, हमारे लिए भी, फिर हम कभी आएंगे 6 महीने के बाद में, उस समय में हम लोग चेष्टा करेंगे, उस समय मिलेंगे। तो उस समय में केवल इन्हीं 6, 7 या 10, 14 श्लोक हैं, इनके ऊपर में कुछ थोड़ी थोड़ी से हम टीका और व्याख्या करने की चेष्टा करेंगे। आप लोग इसके बाद में हरिनाम कीर्तन करते हुए हम लोग आज का ये समाप्त करेंगे। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, नितय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे गौर प्रेमानंदे हरि हरि बोल।
pleased to hear about Sri Chaitanya Mahaprabhu's arrival there. Sanatan Goswami then went to the house of Chandrasekhar and sat down by the door. Understanding what was happening, Sri Chaitanya Mahaprabhu spoke to Chandrasekhar. Sri Chaitanya Mahaprabhu said, "There is a devotee at your door. Please call him in." Going outside, Chandrasekhar could not see a Vaishnav at his door. When Chandrasekhar informed the Lord that no Vaishnav was at his door, the Lord asked him, "Is there anyone at your door at all?" Chandrasekhar replied,
"There is a Muslim mendicant."
Sri Chaitanya Mahaprabhu immediately said, "Well, please bring him here." Chandrasekhar then spoke to Sanatan Goswami, who was still sitting beside the door.
"Oh, Muslim mendicant, please come in. The Lord is calling you."
Sanatan Goswami was very pleased to hear this order, and he entered Chandrasekhar's house. As soon as Sri Chaitanya Mahaprabhu saw Sanatan Goswami in the courtyard, he immediately went up to him with great haste. After embracing him, the Lord was overwhelmed with ecstatic love. As soon as Sri Chaitanya Mahaprabhu touched Sanatan Goswami, Sanatan was also overwhelmed with ecstatic love. In a faltering voice, he said, "Oh, my Lord, do not touch me." Shoulder to shoulder, Sri Chaitanya Mahaprabhu and Sanatan Goswami began to cry unlimitedly. Chandrasekhar was very astonished to see this. Catching his hand, Sri Chaitanya Mahaprabhu took Sanatan Goswami inside and made him sit in an elevated place next to him. When Sri Chaitanya Mahaprabhu began cleansing Sanatan Goswami's body with his own transcendental hand, Sanatan Goswami said, "Oh, my Lord, please do not touch me." The Lord replied, "I am touching you just to purify myself, because by the force of your devotional service, you can purify the whole universe. Saints of your caliber are themselves places of pilgrimage. Because of their purity, they are constant companions of the Lord, and therefore they can purify even the places of pilgrimage." As the Lord said in the Hari Bhakti Vilas, "Even though a person is a very learned scholar of the Sanskrit Vedic literatures, he is not accepted as my devotee unless he is pure in devotional service. However, even though a person is born in a family of dog-eaters, he is very dear to me if he is a pure devotee who has no motive to enjoy fruitive activity or mental speculation. Indeed, all respect should be given to him, and whatever he offers should be accepted. Such devotees are as worshipable as I am." As Prahlad Maharaj says in the Srimad Bhagavatam, "One may be born in a Brahmin family and have all 12 brahminical qualities, but if he is not devoted to the lotus feet of Lord Krishna, who has a navel shaped like a lotus, he is not as good as a chandal who has dedicated his mind, words, activities, wealth, and life to the service of the Lord. Simply to take birth in a Brahmin family or to have brahminical qualities is not sufficient. One must become a pure devotee of the Lord. If a svapacha or chandal is a devotee, he delivers not only himself, but his whole family, whereas a Brahmin who is not a devotee, but simply has brahminical qualifications, cannot even purify himself, not to speak of his family." Sri Chaitanya Mahaprabhu continued, "By seeing you, by touching you, and by glorifying your transcendental qualities, one can perfect the purpose of all sense activity. This is the verdict of the revealed scriptures. My dear Vaishnav, seeing a person like you is the perfection of one's eyesight. Touching your lotus feet is the perfection of the sense of touch. Glorifying your good qualities is the tongue's real activity. For in the material world, it is very difficult to find a pure devotee of the Lord. My dear Sanatan, please hear for me. Krishna is very merciful, and he is the deliverer of all fallen souls. My dear Sanatan, Krishna has saved you from Maharaurava, life's deepest hell. He is an ocean of mercy, and his activities are very grave." Sanatan replied, "I do not know who Krishna is. As far as I am concerned, I have been released from prison only by your mercy." Sri Chaitanya Mahaprabhu then asked Sanatan Goswami, "How were you released from prison?" Sanatan then described the story from beginning to end. Sri Chaitanya Mahaprabhu said, I met your two brothers, Rupa and Anupam, at Prayag. They have now gone to Vrindavan. By the order of Sri Chaitanya Mahaprabhu, Sanatan Goswami met both Tapan Mishra and Chandrasekhar. Tapan Mishra then extended an invitation to Sanatan, and Lord Chaitanya Mahaprabhu asked Sanatan to go get a shave. After this, Sri Chaitanya Mahaprabhu called Chandrasekhar and asked him to take Sanatan Goswami with him. He also asked him to take away Sanatan's present dress. Chandrasekhar then made Sanatan Goswami look like a gentleman. He took him to bathe in the Ganges, and afterwards he brought him a new set of clothes. Chandrasekhar offered a new set of garments to Sanatan Goswami, but Sanatan did not accept them. When Sri Chaitanya Mahaprabhu heard news of this, he became unlimitedly happy. After bathing at noon, Sri Chaitanya Mahaprabhu went to the house of Tapan Mishra for lunch. He took Sanatan Goswami with him.